دوشی میں 2019 ترجمان کا برار بلّہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ ہمیر بات ترابی عظیم الشان اصلاحی بیان بیت الحق جامع مسجد ڈھالکا نگر ڈھاکا ای بیانے نیجر شیخر پرتی عظمت محبت মাপকাঠি কেমন হওয়া চাই এ বিষয়ে হযরত আলা দামত বরকাতহুম আমাদের আজীবন প্রয়োজনে আসার মতো সব বিষয়গুলি উল্লেখ করেছেন।
আল্লাহ রহম করে, আল্লাহ আফিয়তুল মুআমালা করে। ঠিক আছে, পড়াশোনা জানলে সুবিধা, আল্লাহ পাক আফিয়ত হেফাজত করুন, আল্লাহ ওদের মাফ করে। চলো ভাই শোনাও কিতাব থেকে, আল্লাহ মাফ করে।
بسم اللہ الرحمن الرحیم مجالس ابرار کتاب تھی پڑھتے ارشاد فرمایا کہ جب کار چلتی ہے تو ڈرائیور کا پاؤں اس کی بریک پر ہوتا ہے اور اس کے کان یعنی ہینڈل اس کے ہاتھوں میں ہوتے ہیں، پھر کار ٹھیک ٹھیک چلتی ہے اور ٹکر نہیں مارتی۔ محیوس اللہ حضرت مولانا شاہ ابرار الحق صاحب رحمۃ اللہ علیہ بولین جکھن گاڑی چلے تو ڈرائیورের পাও তার ব্রেকের উপরে থাকে এবং গাড়ির কান অর্থাৎ স্টিয়ারিং তার হাতের মধ্যে থাকে, তারপর গাড়ি ঠিক ঠিক চলে, অ্যাক্সিডেন্ট করে না।
কান ধরে থাকতে হয়।
اسی طرح جب مرید کی گردن پر شیخ کا پاؤں ہوتا ہے اور اس کے کان اس کے ہاتھوں میں ہوتے ہیں تو وہ مرید بھی ٹھیک ٹھیک چلتا ہے۔ انروپ بھاوے جکھن مریدের گردنের উপরে شیخের পাও থাকে এবং তার কান শেখের হাতে থাকে তখন সেই মুরিদ ঠিক ঠিক চলে। আর আগর কার পর ড্রাইভার না হো তো সিধে রাস্তে পর চলেগি মগর জহা চৌরাহা আয়েগা ওহা টক্কর খায়েগি। আর যদি গাড়িতে কোনো ড্রাইভার না থাকে সোজা রাস্তাতে চলবে কিন্তু যখন চৌরাস্তা আসবে মোড় আসবে তখন অ্যাক্সিডেন্ট করবে।
গাড়িতে যদি স্টার্ট দেওয়া থাকে সোজা রাস্তায় তো চলবে, যেখানে বাঁক মোড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এজন্য জিন্দগিরও জিন্দগি ঠিক মতো চালানোর জন্য কোন জিন্দগির ড্রাইভার দরকার।
اسی طرح جتنے گمراہ فرقے پیدا ہوئے ان کے بانی سب اہل علم ہیں لیکن سب کے سب بدون شیخ اور رہبر والے ہیں، بس شروع شروع میں تو ٹھیک چلتے ہیں لیکن جب موڑ یا چوراہا آتا ہے تو بھٹک جاتے ہیں اور عجب و کبر میں مبتلا ہو کر کسی کی سنتے بھی نہیں ہیں۔ انروپ بھاوے যত গুমরাহ ফেরকা গুমরাহ দল সৃষ্টি হয়েছে তার উদ্ভাবক আবিষ্কারক সকলেই এলেমওয়ালা ছিল কিন্তু সকলেই শেখবিহীন পথ প্রদর্শকবিহীন ছিল। সুতরাং শুরু শুরুতে তো ঠিক ঠিক চলতেছিল কিন্তু যখন কোনো মোড় আসলো যখন কোনো চৌরাস্তা আসলো তখন পথ হারিয়ে ফেলেছে। কখনো আত্মম্বরিতা কখনো অহংকারে লিপ্ত হয়ে এখন কারো কথাও শোনে না। ইরশাদ ফরমায়া কে জব কার স্টার্ট নহীঁ হোতি তো ব্যাটারি চার্জ করাতে হ্যায়। ইসি তরহ জব দীন কি কার ইয়ানি কলব কি হিম্মত কমজোর হো জানে সে না চলে তো কিসি আল্লাহ ওয়ালে সে উসকি ব্যাটারি চার্জ করা লো ফির চলনে লাগেগি। হযরত বলেন যে যখন গাড়ি স্টার্ট হয় না তখন ব্যাটারি চার্জ করিয়ে নেয়, অনুরূপভাবে যখন দিনের গাড়ি অর্থাৎ অন্তরের হিম্মত দুর্বল হয়ে যায়, দুর্বল হওয়ার কারণে না চলে, তখন কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে তার সোহবতে ওঠা বসা করে কলবের ব্যাটারিতে চার্জ করিয়ে নাও, তখন চলবে
শাহ শাহ। আর দুই কথাই এরকম ছোট ছোট এক এক মিসাল দিয়া বড় বড় মজমুন হল করে দেন, ছোট ছোট এক এক দৃষ্টান্তের দ্বারা অনেক বড় বড় বিষয়কে তিনি বুঝিয়ে দেন, হল করে দিলে কি মানুষ বুঝবে জন্য মানে হল তো বুঝে না। চল
ارشاد فرمایا کہ توبہ کرنے والا ایسا ہو جاتا ہے جیسے کہ اس نے گناہ کیا ہی نہ تھا۔ التائب من الذنب کما لا ذنب له۔ حضرت بولن جے توبہ کری امون ہوئے جائے جمن سے گناہ کرے ہی نہیں، بس قیامت کے دن اگر کاملین میں نہ ہوگے تو تائبین میں ہونا بھی بڑی دولت ہے۔ সুতরাং কিয়ামত দিবসে যদি কামেল ওলিদের অন্তর্ভুক্ত নাও হয়, তওবাকারীদের অন্তর্ভুক্ত হও অনেক বড় দৌলত। লেহাদা তওবা কা ইহতিমাম বহু জরুরি হে, অতএব তওবার অনেক বেশি গুরুত্ব দেয়া চাই। আর তওবা কে ওয়াক্ত উস গুনাহ কে তরক কা কবি ইরাদা করলে আর খোদা তাআলা সে ইস্তিকামত কি দোয়া ভি করে, এবং তওবা করার সময় ওই গুনাহ বর্জন করার দৃঢ় সংকল্প করবে এবং আল্লাহ তাআলার নিকট দৃঢ় থাকার, ইস্তিকামত থাকার, ইস্তিকামতের দোয়াও করবে, অটল থাকার দোয়াও করবে। ইরশাদ ফরমায়ে কে মকসুদ হাসিল হোনে সে সুকুন হো জাতা হে, বস জিস শখস কো জিকির সে সুকুন না হো রাহা হো তো মালুম হুয়া কি ইয়ে জিকির কো মকসুদ নহি সমঝতা, উসকা কোই অর মতলব হে। হযরত বলেন যে লক্ষ্য অর্জন হলে মানুষ স্থির হয়ে যায়, যেই ব্যক্তি জিকিরের কারণে সুকুন হয় না, শান্তি পায় না, তো বুঝা গেল সে জিকিরকে মকসুদ বানায় নাই, লক্ষ্য বানায় নাই, তার অন্য কোনো উদ্দেশ্য আছে।
জিকির করার সময় নানান টার্গেট বানায়, আমি নূর দেখব, আমি ছটফট করব, আরশে আজম দেখব, নানান কিছু ওই জিকিরের মধ্যে লক্ষ্য বানায়, টার্গেট বানায়, সেই তার ধারণাকৃত এবং নানান এই সকল টার্গেট লক্ষ্য অর্জন না হলে তখন মনে করে যে কি হলো এটা, কিছুই তো পেলাম না। আহা, থাকিউল মুতারবি রহমতুল্লাহ আলাইহি বলেন যে জিকির নিজেই মকসুদ, জিকির নিজেই মকসুদ। হ্যাঁ, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহর নিকট এক মুরিদ লিখছে, হযরত জিকির করে কোনো স্বাদ পায় না, দিল লাগে না। হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি জবাব লিখছেন যে আফসোস, জিকির করলো এটাই তো বড় নেয়ামত। হ্যাঁ, দিল লাগলো কি না লাগলো, মজা পেলাম কি না মজা না পেলাম, সেদিকে কেন খেয়াল করো, আল্লাহ পাকের জিকির তৌফিক হয়েছে বড় দৌলত, সেটা জিকির নিজেই মকসুদ, জিকির নিজেই মুখ্য এবং লক্ষ্য, বস সেটা হাসিল হয়ে গেছে, কাজ হয়ে গেছে মাশাআল্লাহ। অনেকে জিকিরের মজা এটা সেটা নানান কিছুকে টার্গেট বানায়, এসা করতে নেই, জিকির করো বস, জিকির করার তৌফিক হলো অনেক বড় দৌলত, আল্লাহ আমাকে দিচ্ছেন অনেক বড় দৌলত দিচ্ছেন আমাকে, সাত রাজার ধনের চেয়ে বড় সম্পদ জিকিরের মাধ্যমে আমার অর্জন হয়ে গেছে, দশ মিনিটই জিকির হোক এটা বহুত বড় জিনিস। হ্যাঁ, প্রতিদিন কোনো এক সময় নির্ধারিত করা চাই জিকির করার জন্য। অনেকে মৌলভী সাহেব হয়ে যায়, প্রিন্সিপাল সাহেব হয়ে যায়, মোহতাম সাহেব, হুজুর, শিক্ষক, সাইকোলজিস্ট, মুফতি সাহেব, সারাদিন সব কাজ আমাদের হয় কিন্তু জিকিরটুকু করা যায় না। আল্লাহর বান্দা দশটা মিনিটও বের করা যায় না জিকিরের জন্য। কোরআনে পাক জিকিরের কথা আল্লাহ পাক বিশেষভাবে বলছেন, হাদিস শরীফে জিকিরের কথা বিশেষভাবে আসছে, তাই না? আকাবের দিন, বুজুর্গ আর দিন জিকিরের তাকিদ করতে থাকছেন। জিকির একদিনের জন্য নাগা না করা চাই, একদিনের জন্য যেন নাগা না হয়, প্রতিদিন জিকির করা, চাই অল্প সময়ের জন্য, পরিমাণ কমই হোক। হ্যাঁ, জিকিরের ফায়দা পাওয়ার জন্য, বেশি ফায়দা পাওয়ার জন্য দরকার নিজের শায়েখের মাধ্যমে মুনাসিব পরিমাণও ঠিক করে নেওয়া। আফসোস যে লোকেরা খামখেয়ালির সাথে চলতে থাকে, অনেকে তো তাল্লুকই রাখে না কোনো শায়েখের সঙ্গে, আর তাল্লুক রাখলেও মশওয়ারা করে না, মশওয়ারা করে নিজের জিন্দগিকে চালায় না, হজবরল ভাবে চলতে থাকে। তো এদের জিন্দগির গাড়ি চলে না। হ্যাঁ, যত বড় সাফল্য অর্জন হইতে পারত সেটার থেকে মাহরুম থাকে, বঞ্চিত থাকে। আল্লাহ পাক তৌফিক দেন আমাদের।
ارشاد فرمایا کہ دنیا میں ہم ہر چیز بڑھیا پسند کرتے ہیں، امرود عمدہ ہو، کیلا عمدہ ہو، مکان عمدہ ہو، لیکن وضو عمدہ ہو اور نماز عمدہ ہو اس کی فکر نہیں۔ اور وضو اور نماز عمدہ ہوتی ہے ان کی سنتوں کی پابندی سے۔ حضرت بولیں جی এই দুনিয়াতে আমরা প্রতিটি জিনিস উন্নত পছন্দ করি, পেয়ারা ভালোটা হয়, উন্নত হয়, কলা উন্নত মানের হয়, বাড়ি উন্নত মানের হয়, কিন্তু উজু উন্নত হোক, নামাজ উন্নত হোক, এটার ফিকির নেই। উজু এবং নামাজ উন্নত হয়, ভালো হয়, তার সুন্নতের পাবন্দির দ্বারা। अमरूद का बातिन तो अच्छा हो लेकिन उसके ऊपर दाग हो आप नहीं पसंद करते। प्यार और भीतरटा तो भालो किंतु तार ऊपर किसु दाग देखा जाए आपनी सेटा पसंद करबेन ना। बस मुसलमान का जाहिर भी उमदा हो और बातिन भी उमदा हो। सुतरां मुसलमानेर जाहिरी सूरतो उन्नत होय भीतरटाओ उन्नत होवा चाहिए। জাহের বি ওয়াজাকাতা সোলাহা সে আরাস্ত হো আর বাতিন ভি। বাহ্যিক লেবাস পোশাক আকার ইঙ্গিত সবটা নেক লোকদের আখলাক চরিত্রের দ্বারা সুসজ্জিত হয়, ভিতরটাও সেরকম উন্নত হয়। জমানা হো গয়া ওযু করতে আর নামাজ পড়তে, মগর সুন্নতে ওযু আর নামাজ কি মালুম নেই ইল্লা মাশাআল্লাহ। যুগ যুগ চলে গেল ওযু করতে করতে, নামাজ পড়তে পড়তে, কিন্তু ওযু এবং নামাজের সুন্নত জানা নাই ইল্লা মাশাআল্লাহ। আর দিমাগ কা ইয়ে হাল হ্যায় কে মোটর কো খোল কর হর জুজ আলাহিদা কর দিয়া আর সাফ করকে ফির সব কো ফিট কর দিয়া। প্রত্যেকের দিমাগের মেধার অবস্থা তো এরকম, গাড়ি একটা খুলে তার প্রত্যেকটা অংশকে একটা এক একটা পার্টসকে আলাদা করে দিল, পরিষ্কার করে প্রত্যেকটাকে ফিট করে আবার গাড়ি ঠিক করে ফেলল। জেনারেল স্টোর কি হাজারো চিজে আজবর ইয়াদ কে কোন চিজ কহাঁ হ্যায়, গ্রাহক নে মাঙ্গি আর ফৌরন হাত ওহা পৌঁছা, মগর আফসোস কে আখিরত কে মুআমলে মে ইস দিমাগ আর হাফেজা কো ইস্তেমাল হি নেই কিয়া। ওযু আর নামাজ কি তমাম সুন্নতুন কো আর সোনে জাগনে চলনে ফিরনে খানে পিনে কি তমাম সুন্নতুন আর দুআও কো শিখতে। স্টোর রুমের হাজারো জিনিস পরিপূর্ণ মুখস্থ, কোন জিনিসটা কোথায় রাখা আছে, গ্রাহক আসলো কোন একটা বিষয় চাইল সাথে সাথে হাত সেখানে পৌঁছে গেল, কিন্তু আফসোস আখিরাতের বিষয়ে এই মেধা এবং স্মরণ শক্তিকে ব্যবহার করাই হয় না। অজু এবং নামাজের সমস্ত সুন্নত, ঘুমানোর সুন্নত, ঘুম থেকে জাগার সুন্নত, চলাফেরার সুন্নত, আচার ব্যবহারের সুন্নত, পানাহারের সুন্নত, এই সকল সুন্নতগুলোকে মুখস্থ করা শিখা, এটার কোনোই ফিকির নেই।
চলো ভাই, আর কেউ শুনাবে না? খালে তো চলে গেছে, তুমি দেখো না কিছু? কোরআন রমজানি হাফেজ তো, সব রমজানি হাফেজ, রমজান আসলে হাফেজ সাহেবরা হাফেজ সাহেব হয়, বারো মাস কোরআন শরীফ ধরবেও না, ছুঁইবেও না, পড়বেও না। রমজান আসে সবাই কোরআন শরীফ নিয়ে পড়তে 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 রোজা গরম হয়ে যায়। মাথা তো গরম হয়, রোজা তো গরম। এগারো মাস গাফিল থাকার কারণে এই পরিস্থিতি। প্রতিদিন অন্তত এক পারা তেলাওয়াত করাছে হাফেজ সাহেবদের, কমপক্ষে এক পারা। আমার সাথী লালবাগ মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, মাওলানা হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব, জামে রহমানিয়ার মুহাদ্দিস, এখন বুখারি সানি পড়ান। তো আমরা একসাথে পড়তাম লালবাগে, তো ওনাকে দেখতাম যে প্রতিদিনই ফজরের পরে জরুর বিজরুর এই কোরআনে পাক তেলাওয়াত করতেন লম্বা সময়। এই ফায়দা এই যে রমজানে তারাবি পড়াইতেন বিনা লোকমায়, কোন লোকমা নেই, বিনা লোকমায় পুরা তারাবি পড়াই দিতেন মাশাআল্লাহ। এবং ওনার কোরআন শরীফ যেটা, সে ওই তালবিলমির জমানাতে যেই নুসখা, না কি বলে এটার বাংলায়, নুসখাই না আর কিছু, কপি, যেই কোরআন শরীফটা ছাত্র জীবনে হাফেজ সাহেবের কাছে পড়ছেন সেইটাতেই সারা জীবন পড়ছেন এবং পড়তেছেন। ওইটাই ইয়াদ থাকার সুবিধা। এটা যে নুসখাতে কোরআন শরীফ ইয়াদ করে সেটাই যদি সবসময় থাকে তো ওটার সুবিধা। নামাজে তেলাওয়াত করতে সময় ওই পৃষ্ঠা ইয়াদ আসতে থাকে যে অমুকখানে এই শব্দ, অমুকখানে এই শব্দ, উপরে নিচে মাঝখানে কোন লাইনে কোন সাইডে, না সেখানে একটা দাগ পড়ছে সেটাও মনে আসে। তো রোজ এরকম তেলাওয়াত করতে থাকলে এর বরকত অবশ্যই হয়। কিন্তু মোতাম সাহেব হয়ে গেছে, শেখুল হাদিস সাহেব হয়ে গেছে, হেদায়াত সালেস রাবের শিক্ষক হয়ে গেছে, বয়জাবির শোক পড়া ইত্যাদি, এক এক বাহানা দিয়া তেলাওয়াতটা থেকে যায়। নাজিম তালিমা সাহেব তালিমাত নিয়ে ব্যস্ত, অথচ কোরআনে পাকের তেলাওয়াত এত এমন মুশকিল কিছুই না। কোরআন শরীফ যারা পড়া শিখছে তাদের এমন এক রাওয়ানি থাকে, পড়তে গেলে আরো জোশ পয়দা হয়, আরো বেশি করে পড়তে ইচ্ছা করে। যে ভাই এক পারা টার্গেট ছিল, মাকসাদ ছিল যে এক পারা, পরে দেখা যায় থামা যায় না, চলো আরো যাই, পরে কর্তব্য কাজের খাতিরে ব্রেক দিতে হয়। তো যারা পড়ে তাদের এসা লজ্জত মাহসুস হয় এবং আসানি অনুভব হয়, তাই না? আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখতাম যে কোরআনে পাক খুব তেলাওয়াত করতেন, খুব এহতেমামের সাথে কোরআনে কারিম তেলাওয়াত করতেন, কি মজা পাইতেন। আল্লাহ হুজুরের কোরআনে কারিম তেলাওয়াত আর মোনাজাতে মাকবুল পড়া দুইটা প্রতিদিনের ছিল, প্রাত্যহিক আমল ছিল, অবশ্যই এটা করতেন। এবং হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের দাওয়াত ও তাবলীগ জামাতের আমির ছিলেন, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাল্লাহ ওনাকে এই কাজে লাগাইছেন। সদস্য হুজুরকে তিনি অনেক মহব্বত করতেন, শ্রদ্ধা করতেন, অসংখ্য মানুষ সদস্য সাহেব রহমাল্লাহর একদম মানে ভীষণ ভক্ত ছিল, বহু মানুষ আলেম ওলামা এর বাইরেও যারা এই হুজুরের সান্নিধ্যের কিছুটাও পরশ পাইছে, অনেক বড় দৌলত তারা কামাই করছে, দিনের গভীর বুঝ তারা পাইছে, সহি লাইন তারা পাইছে। তো মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি সদস্য হুজুর বললেন, আব্দুল আজিজ তুমি এক কাজ করো, হজরতজি মাওলানা ইউসুফ সাহেবের সৌবতে গিয়ে এই কাজটা শিখো, শিখে আইসে এটা বাংলাদেশে চালু করো। এই তো ইনি গেছেন, মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীর সঙ্গে থাকছেন, কাজ শিখছেন, ফের বাংলাদেশে আসছেন, তো শুরু করছেন আস্তে 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 আস্তে। এই ওলামায় দ্বীনের হাতে যখন দ্বীনের কাজ থাকে এই কাজ সহি সালামতে থাকে, আর যখন গায়রে ওলামার হাতে দ্বীনের কাজ চলে যায়, দ্বীনের কাজের ড্রাইভিং যখন গায়রে ওলামার হাতে থাকে চলে যায়, তো বুঝে না তো এলেম না থাকার কারণে, যার কারণে ভুল হয়ে যায়। ত্রুটি বিচ্ছুতি হয়ে যায়, তখন ধারণা করা হয় যে আমি ঠিক আছি এবং ঠিকভাবে পরিচালনা করতেছি, নিজের অজ্ঞাতে সে ভুল করে এবং ভুলভাবে পরিচালনা করে, পরে ভুলগুলো এবং ভুল জিনিসগুলোকে মানুষ দিন মনে করতে থাকে। এইভাবে বিশাল বাহিনী তৈরি হয়ে যায় যারা মনে করতে থাকে আমরা সিরাতুল মুস্তাকিমের উপর আছি, অথচ কবে বিচ্ছুতি ঘটে গেছে সেটা এলেম না থাকার কারণে বুঝতে পারে না। এজন্য দিনের কাজের পরিচালনার দায়িত্ব গায়রে আলেমের হাতে একদম কমপ্লিট ন্যস্ত হয়ে যাওয়া, এটা বিপদের লক্ষণ। বিপদের লক্ষণ না শুধু, এটা একদম নিশ্চিত বিপদেরই রাস্তা, নিশ্চিত বিপদের রাস্তা। এইভাবে দিনের কাজ করা চাই না যে ওলামায় দিন সেখানে একদম পূর্ণভাবে দায়িত্বশীল এবং নিয়ন্ত্রণকারী না থাকেন, তো সে কাজ সহি থাকবে না, সেখানে বিচ্যুতি ঘটবেই। তোমার আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলী আলেম ছিলেন এবং বহুত আল্লাহওয়ালা ছিলেন, বহুতই সাহেবী নিসবত আল্লাহওয়ালা ছিলেন, চেহারা নূর ভরা ছিল আর কোরআনে কারিমের তেলাওয়াতের দেওয়ানা ছিলেন, আজীব মানুষ, কোরআনে পাক মনে হয় হাফেজ ছিলেন না কি, হাফেজ ছিলেন কি আমি ছিলেন কিনা জানি না, কিন্তু দেখতাম যে কোরআন শরীফ হাতে পড়তেই আছেন, পড়তেই আছেন। একই জায়গাতে অনেক মানুষ ওলামা একরাম বসা, সবাই যার যার নিজের কাজে আছে, কেউ কথা বলতেছেন, কেউ কোনো কিছু করতেছেন, কেউ চুপচাপ বসে আছেন। আর মাওলানা আব্দুল আজিজ সাহেব তিনি এক সাইডে চুপ করে কোরআন শরীফ পড়তেই আছেন, পড়তেই আছেন, পড়তেই আছেন। ওনার কোরআন শরীফের নুসখাটাও আমার ইয়াদ আছে, সাইজ যে সাইজটা ওনার হাতে থাকত, বহুতই কোরআনে পাকের আশেক এবং দেওয়ানা ছিলেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহ। সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। পড়তে না পারলে অন্তত এক পৃষ্ঠা পড়লো, এটাও তো বড় দৌলত, এক পৃষ্ঠাই পড়লাম। যদি এতটুকু পড়ার সুযোগ না থাকে আধা পৃষ্ঠা পড়লাম, আধা পৃষ্ঠা পড়তে না পারলে চলো দুই লাইনই পড়ি, দুই তিন লাইন অন্তত পড়ি, সেটাও তো কোরআনে পাক। কোরআনে পাকের বারাকাত থেকে তো মারও হবে না, আট দশ আয়াত পড়া এমন কি মুশকিল, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। হাফেজ সাহেব যারা তাদের এক মস্ত বড় কমি, এবং এটা বড় নাশুকরি যে তিরিশ পারা কোরআন তার সিনাতে আল্লাহ পাক দান করছেন, সে সেটার কদর করে না, এটা যত্ন করে না, হেফাজত করে না, হ্যাঁ এটা নূর বাড়ানোর ফিক্রি করে না, আর এটাকে হেফাজত করা তার জিম্মাদারি। কোরআনকে ইয়াদ করার পরে ভুলে যাওয়া তো বড় বিপদ, হ্যাঁ এজন্য কোরআনে পাককে মজবুত ভাবে ইয়াদ রাখার মুস্তাকিল ফিকির বারোমার জারি রাখা চাই, কিন্তু এটা নাই, একদমই নাই। সাহায্যের কিছু লোক এরকম থাকে, অল্প স্বল্প কিছু লোক আছে যারা এতটুকু এহতেমাম করে, অধিকাংশ লোকেরা করে না, এহতেমাম করে না। হাফেজ যারা এবং হেফজখানার সঙ্গে যারা জড়িত, তাদের যে সকল ভুল ত্রুটিগুলো, তাদের সৌন্দর্য তো অসংখ্য, কিন্তু যেই মারাত্মক মারাত্মক ভুলগুলো করে তার মধ্যে এক বিষয় হল যে হাফেজ তাল বললেন কোরআন শরীফ মুখস্ত করে হুজুরকে শুনাইতেছে, হুজুর বৈশা বৈশা পান বানাইতেছে আর খাইতেছে। আরে ফাস্তামিউল হুয়া আনসিতু, যখন কোরআন শোনানো হয়, যখন শোনানোর নিয়তই শোনানো পড়া হয়, তখন সেখানে শোনা বাজিব, হাফেজ সাহেব তো শোনা বাজিব, হ্যাঁ ওই সময় পান বানানো, ওটার ভিতরে এই মশলা দেওয়া, জর্দার পরিমাণ খেয়াল করে পেট দেওয়া, এর ভিতরে খয়ের লাগানো, হ্যাঁ গুট গাট করা, ফের এটাকে মুখে দিয়ে চাবানো, এতগুলোর দিকে খেয়াল করলো সে, ফাস্তামিউ গেল কই তাহলে, ফাস্তামিউ মানে তো মনোযোগ সহকারে শোনা ও আনসিত এবং চুপ থাকা, অথচ এদিকে শুনতেছে ওইদিকে কথা বলতেছে নিজে হাফেজ সাহেব। অনেক জায়গায় ব্যাপকভাবে এটা হইতেছে, ব্যাপকভাবে এরা সব গুণাগার হইতেছে, ওয়াজিব তরকের গুণাগার হইতেছে, শুনতেছেন ভাই, আহা কি সর্বনাশ, কে এগুলো বুঝাবে, কে এগুলো তরবিয়ত করবে, কোন আল্লাহ বলার সঙ্গে সম্পর্ক রাখলে তো, আর আল্লাহ বলা ধরারও তরিকা হলো যে অমুকে খলিফা, চলো যা তার কাছে গিয়ে মুরিদ হয়ে যায়, খালি খলিফা হওয়া যথেষ্ট না, যে তার তরবিয়ত হওয়া জরুরি। বুজুর্গানের দিন অনেক সময় কাউকে খেলাফত দিয়ে দেন, হযরত হাকিমুল মুত্তানবী বলছেন, যেমন নাকি চোরকে থানার কোতোয়াল বানিয়ে দেওয়া হয় যাতে চুরি থেকে থামে। কি কথা বুঝেন নাই? যে আমার তো, আমি তো চুরি করি প্রতিদিনই, কিন্তু আমার এখন বানাইছে পাহারাদার, এখন কেমন চুরি করি, এটা কি ঠিক হয়? তুমি ছাড়া পরে থামিয়ে যায় না, এখন আর চুরি করা যাবে না, আমি তো এখন চোর ধরবো, এখন চোর ধরবো, থানায় নিয়ে আসবো এবং চুরি থামাবো, কেন আমি নিজেই চুরি করলাম, তো কি হলো এটা? তো অনেক সময় বুজুর্গ দিন এসাও করেন যে কারো দেখেন যে তারা কি হচ্ছে না, তো খেলাফত দিয়ে দেন, ইজাজত দিয়ে দেন, এই এই উসিলাতে এই পথে সে এখন হাঁটবে আগাবে। খালি খলিফা হওয়া যথেষ্ট না, তার তরবিয়ত ইয়াপ্তা হওয়া জরুরি। আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলেন যে অনেকে যে সোহবত ইয়াপ্তা হয় কিন্তু ফয়েজ ইয়াপ্তা হয় না, হ্যাঁ না, অনেকে সোহবত ইয়াপ্তা হয় ফয়েজ ইয়াপ্তাও হয়। ফয়েজ হাসিল করা জরুরি। ফয়েজ কি জিনিস? দিন, যে দিন শিখানো হয় সেটা অর্জন করা, হ্যাঁ, এবং সেটা রোগের এসায় মিশে যাওয়া, একদম এসা হাসিল করা। হযরত হাকিম উল-মুত্তাহানাবি বলতেন যে শেখ কো আপনে মসলক কি ইশাআত পর হারিস হোনা চাহিয়ে, যে বুজুর্গান দিন থেকে যে দৌলত তিনি পাইছেন সেটা পৌঁছানোর জন্য তার এক বেকুল হওয়া চাই, দরদ ভরা দিল থাকা চাই, হ্যাঁ, এটা মামুলি জিনিস, হ্যাঁ, যার বরকতে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হবে, খালিস দিনই জিন্দগি পয়দা হবে, ইত্তেবায় শরীয়ত ইত্তেবায় জিন্দগির পয়দা হবে, এটা কি মামুলি জিনিস? এটা অনেক বড় জিনিস, হ্যাঁ, এবং তার দিন জিন্দগির রূপ পয়দা হবে, এটাকে মামুলি মনে করার কোনো সুযোগ নেই। ওলামা একরাম, তোলাবা একরাম যদি তাদের এই বিশাল বড় ইলমি মেহনতের সঙ্গে একটু খেয়াল এবং যত্ন নেন যে কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা, যে আল্লাহওয়ালা কোন আল্লাহওয়ালার হাতে কামিল তরবিয়ত প্রাপ্ত, পূর্ণাঙ্গ তরবিয়ত প্রাপ্ত, খালি খেলাফতের ইজাজত কাফি না, কথা বুঝেন নাই, খালি খেলাফতের ইজাজত কাফি না, তরবিয়ত ইয়াপ্তা কিনা সেটা দেখা চাই, দীর্ঘ সময় শায়খের সোহবতে নিজের তরবিয়ত করাইছে কিনা, আকাবের দিনের রাস্তা শিখছে কিনা, সে পিসাব হয়ে গেল, খেলাফত একটা পাইছে, এর পরে পোস্টার তৈরি হয়ে গেছে যে যুগ শ্রেষ্ঠ বলি আল্লাহ বুজুর্গ এবং পীরে কামেল, এগুলো দেখে অনেকে নিজেও ধোকায় পড়ে যায়, এত মানুষে পোস্টার ছাপে আমি পীরে কামেল, তাহলে তো মনে হয় কিছু একটা হয়ে গেছি লাগে। এজন্য হাকিমুল মুত্তাহানাবি বলছেন মৃত্যু পর্যন্ত শায়খ থেকে মুস্তাগনি না হওয়া চাই, হামেশা শায়খের সঙ্গে, নিজের শায়খের সঙ্গে যোগাযোগ রাখা চাই, সোহবতে যাওয়া চাই, আর তখন নিজের ভুল ত্রুটি ধরা পড়তে থাকবে এবং সে মনে করছে আমি বালেগ হয়ে গেছি, কামেল হয়ে গেছি, শায়খের সোহবতে যাওয়ার পরে সে দেখবে আমি এখনো তেফলে মুক্ত, এখনো আমি প্রাইমারি শিশু, হ্যাঁ, এখনো প্রাইমারির ছাত্র, সরাসরি কখন মধ্যে আছে আলিম বাতা সার মধ্যে আছে, এখনো কিছুই শিখতে পারিনি, আপনার আমার কি হাল? হাকিমুল মুত্তাহানাবি আশরাফ আলী থানভীর রহমাতুল্লাহর মতো এত বড় মানুষ, তিনি বলতেন যে আফসোস যে জিন্দগি এবার চেষ্টা করলাম, ফিকির করলাম, যাই কিছু মেহনত করলাম, এখন পর্যন্ত আমার একটা দোষেরও ইসলাহ নেই, ইয়া আল্লাহ কেমন কথা, আমার কোন ত্রুটির এখনো আমি সংশোধন করতে পারিনি, আফসোস করতেন, আক্ষেপ করতেন, কেসা মোয়াবলা, যারা ফেরেশতার নজরে ঈর্ষণীয় বলে আমরা যাদেরকে মনে করি তাদের এই রকম কথা, তাদের অন্তরের এই ব্যথা, তাদের এই আকুতি কেসা মোয়াবলা। অথচ আমরা এক একজন বড় কিছু নিজেকে মনে করতেছি, আমি বিরাট সাহসা, সবাই সব অঘটন ঘটাইছে, আমি তো করি নেই এরকম কোনো অঘটনের কাজ, ছাত্র জীবনে এই ঝামেলা জড়ায় নেই, অতএব আমি ফেরেশতা, অতএব আমি ফেরেশতা, ওয়াহ ওয়াহ ওয়াহ, কেসা রেজাল্ট বের করা হয়েছে, যে নিজেকে ফেরেশতা ভাবতেছে এটাই তার বরবাদ, এটাই তার বরবাদ। একজনে মনে করলো যে কত অহংকারী দেখলাম, কিন্তু আমার তো কোনো অহংকার নাই, তবে থাকিয়ে মধ্যে আনবি বলেন নিজেকে অহংকার মুক্ত মনে করাটাই আলামত যে ওর মধ্যে অহংকার আছে। নিজেকে অহংকার মুক্ত মনে করার সুযোগ নেই। হ্যাঁ, কি জানে কোন ফাঁকে চোর লুকিয়ে আছে আমার ভিতরে, আমি হয়তো বুঝতেই পারতেছি না, এরকম হইতে পারে। হ্যাঁ, বনুমা সাহেব নজরে গাওহারে খুদরা, বনুমা হ্যাঁ সাহেব নজরে গাওহারে খুদরা, যে তোমার কাছে যে মুক্ত আছে তো কোন চক্ষুষ্মানকে এটা দেখাও, যে ঠিক আছে তো এটা না কি, এটা আমি মনে করছি এটা দামি মুক্তা না কোন ওই যে ইটের টুকরা, ওই যে চারা বলে গ্রাম দেশে, এটার কি বাংলা কি জানে, চারা আছে না যে কল কিনা পাতিল ভাঙলে যে টুকরা টুকরা থাকে সেটা কি। এখন এটারে মনে করলো যে চারারে মনে করলো যে এটা বহুত বড় মুক্তা, 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা এটার দাম হবে। তো নিজে তো মনে করলো আমার নামাজ, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার এখলাস, আমার এহসান, আমার এলেম, আমার তাকওয়া, আমার খাসিয়ত, আমার আল্লাহর মহব্বত, ইত্তেবায়ে সুন্নত, এত উঁচু মাকামের কোন খাঁটি আল্লাহওয়ালাকে দিয়ে সেটা টেস্ট করাও টিকে কতটুকু। বনুমা সাহেবের নজরে গাওহারে খুদরা কে ঈসা নাতুয়া গাস্ত বতাস দিকে খরে চান, কিছু গাধা স্লোগান দিলে যে ইনি কিন্তু ঈসা, ইনি ঈসা, অনেকগুলো গাদার স্লোগানে কেউ ঈসা হয়ে যায় না। লোকেরা পীরে কামেল খুব পোস্টার ছাপলো তো সে একদম মুজাদ্দিদে জমানা হয়ে গেল, এখন তো মুজাদ্দিদের নিচে লোক পাওয়াই মুশকিল। হ্যাঁ, জমানা এখন এইরকম আসছে যে যত শায়েক এবং পীর সাহেব তো এর মধ্যে বিশাল অংশ এরকম যারা সব মুজাদ্দিদে কামেল। হ্যাঁ, ওই যে কিছু চেলা থাকে তারা খুব কয়েকদিন ওয়াজ শুনে বয়ান শুনে লেখে বলতে থাকে যে হজরত নিঃসন্দেহে জমানার মুজাদ্দিদ এবং গাউস। তো কোনো কোনো সময় হয়তো বা শয়তানের ধোকায় মানুষ তো শায়েকও হয়তো খেয়াল করতে পারে যে এত লোক যখন বলে তাহলে হয়তো আমি মুজাদ্দিদে কামিলি, এই খালি দস্তখত করা বাকি থাকে, ও দস্তখত যে হ্যাঁ আমি মুজাদ্দিদে কামিল, দস্তখতটা করার সাহস থাকে না। আর দস্তখত করে ফেললে তো সে সব শেষ, একদম গুমরাহি, মানে যে নিজে মনে করবে ফাইনাল এটা যে আমি মুজাদ্দিদ, সব তো সব খু এলো। এটা ভিন্ন কথা যে আল্লাহ পাক সত্যিকার ভাবে যাকে মুজাদ্দিদ বানান তার কলবে অটোমেটিকলি নিজের ব্যাপারে বসিরত অর্জন হয়ে যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে এলহাম হয় তার কলবে যে তোমাকে এই দায়িত্ব দিছে এটা ঠিক মতো পালন করো। কিন্তু সব মুজাদ্দিদ যেই মাদ্রাসায় যাও হার সব মুতায়েম মুজাদ্দিদ, সব সাইকোলজিস্ট মুজাদ্দিদ, সব পিসাব মুজাদ্দিদ, এবং মুজাদ্দিদ তো মুজাদ্দিদ কামিল এবং গাউসে আজম, এইটা কিভাবে হয়? গাউস তো জমানাতে শুধু একজন হয়, কি কথা বুঝেন নাই? তো মাঝখানে যে বললাম যে সে যিনি মুজাদ্দিদ হন বাস্তবিকই তার পলবে সেটার এদ্রাক রব্বুল আলামিন আতা করেন, দান করেন, সেটার উপলব্ধি আল্লাহ পাক তার মধ্যে দান করে দেন। সে গায়ের এখতিয়ারি ভাবে এটা উপলব্ধি তার হইতে থাকে যে বিষয়টা এরকম, কি কথা বুঝেন নাই? এত সস্তা জিনিস থাই সেটা। এখন কিছু হলে মুজাদ্দিদে কামেল, সব গাউসে আজম মুজাদ্দিদে কামেল। হ্যাঁ, নিজের শায়েখ সম্পর্কে উঁচু ধারণা রাখা ভালো, সেটার দ্বারা মুরিদের ফায়দাই ফায়দা। কিন্তু শায়েখ যদি নিজে মনে করে যে হ্যাঁ এই মহল্লা আমি এক মুজাদ্দিদ, ওই মহল্লায় শুনলাম যে উনিও নাকি মুজাদ্দিদ, আমি থাকতে উনি মুজাদ্দিদ, সেটা কি? এখন মুজাদ্দিদিনের না কোনো ঝগড়া শুরু হয়ে যায়, তাই না? বহস টহস না আরম্ভ হয়ে যায় যে তুই কবে মুজাদ্দিদ হইলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি রইল যে যেটা বললাম যে যে যিনি সত্যিকারই মুজাদ্দিদ হন তার কলবে আল্লাহর তরফ থেকে এদরাক নসিব হয়, এই উপলব্ধি তার ভিতরে অটোমেটিকলি সেট হয়, নিজে কল্পনা করতে হয় না, তার খুদ বখুদ তার ভিতরে আল্লাহ পাক এই ধারণা পয়দা করে দেন যে তোমার এই জিম্মাদারি দিছে এটা পুরা করো। কিন্তু তিনি কোশ্চিন কালো নিজেকে দাবি করেন, নিজে এটা দাবি করবেন না, এর দাবি থেকে সর্বদা বিরত থাকবেন যে আমি মুজাদ্দিদ, হ্যাঁ কখনো এটা দাবি করবেন না। হ্যাঁ, আল্লাহর তরফ থেকে নেয়ামতের কদরদানির জন্য কখনো কোন কথা এরকম বললেন যার দ্বারা তার তালিম তরবিয়তের উন্মত কদর করতে পারে, কারণ তিনি এটা জানেন যে আল্লাহ পাক আমার দিলে ঢালতে থাকেন আর আমি সেটা বলতে থাকি, আর যেটা ঢালতে থাকেন সেটা কোরআন সুন্নার আলোকে। কোরআন সুন্নার আলোকে বলতে যে কোরআন সুন্নার সঠিক ব্যাখ্যা যে আকাবের দিন পেশ করে গেছেন তাদের সে কোরআন সুন্নার ব্যাখ্যার মোতাবেক আমার অন্তরে যা আল্লাহ ঢালেন, এটা যদি না হয় খালি খেয়াল পয়দা হতে থাকে সেটা এলহাম না। যারকে যার ধারণা যার এলহাম কোরআন হাদিসের আকাবের করা ব্যাখ্যার বিপরীত সেটা এলহাম না, ধোকা। শুনতেছেন আমার কথা, বুঝতেছেন আপনারা? হ্যাঁ, এটা বড় নাজুক ব্যাপার, সেবার এগুলো জানা বুঝা জরুরি। হযরত হাকিমুল মুত্তাহানবী লিখছেন নবরুল্লাহ মারকাদাহু যে সত্যি যদি কারো কলবে এলহাম হয় যে মুত্তাকি গুনামুক্ত জিন্দগি হামেশা তাকওয়ার ইহতেমামওয়ালা লোক এর শরীয়তের সহি এলেমওয়ালা লোক, সেই লোকের যখন তার কলবে এলহাম হয় সেই এলহামের বিরোধিতা করা তার জন্য ক্ষতিকর, সে বিপদের মধ্যে পড়ে যাবে। নিজের এলহাম যেটা শরীয়তের মোতাবেক সে এলহামের বিরোধিতা করার কোনো অবকাশ নেই, সেই মোতাবেক তাকে অবশ্যই কাজ করতে হবে, কারণ এটা আল্লাহ পাক তার অন্তরে ঢালছেন। কারণ হাদিস শরীফে আছে মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইউলহিমহু রুশদা, যে আল্লাহ পাক যার দ্বারা দ্বীনের কাজ নিতে চান তো আল্লাহ পাক তার অন্তরে দ্বীনের গভীর সমজ দান করেন, এবং সেই দিনের সমজ এবং এলমের আলোকে যে সফলতার পথ কি হবে, কোন দিকে যাওয়া, কোন দিকে ছুটা, কোনটা ওকে করা, কোনটা করা কোনটা না করা, হ্যাঁ না, এই রুশদ যেটা তার যোগ্যতা এটা সবকিছু আল্লাহ পাক তার অন্তরে ঢালতে থাকেন ঢালতে থাকেন ঢালতে থাকেন। ইউলহিমহু তাজাদ্দুদ, মুজারের এক সিফত হল তাজাদ্দুদ, বৈশিষ্ট্য যে নিত্য নতুন আল্লাহ পাক তার অন্তরে ঢালতে থাকেন। তো যখন আল্লাহ পাক ঢালতে থাকেন তো সেটার বিরোধিতা করা সহি কিভাবে, কি কথা বুঝতেছেন ভাইয়া? বাহ বাহ বাহ, কি অবলম্বন তো এটা বলছেন যে এলহামের বিরোধিতা করা ঠিক না, এটা ক্ষতির কারণ হয়, বিপদের কারণ হয়, সেটার দলিল জানা ছিল না, এখন তো দলিল এখানেই পাওয়া গেল হাদিস শরীফে। স্বয়ং রব্বুল আলামিন যখন অন্তরে ঢালেন সেটার বিরোধিতা সে কিভাবে করবে, বাকি রইলো এলহাম হলো এটা কেমনে বুঝবে, যে সাহেবিনের পথ হয় পাকা তার লোক আল্লাহর সঙ্গে পয়দা হয়ে যায়, তার দিন রাত আল্লাহর তরফ থেকে যে কথা আসতে থাকে অন্তরে দিন রাত এটা দেখতে 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 সে অভ্যস্ত হয়ে যায় যেটা ওই দিক থেকে আসছে, এবং সেই রাস্তা থেকে 100,000 লোকের চেষ্টা করে তাকে ফিরেতে পারবে না, সে হয়তো বুঝাইতে ব্যর্থ কিন্তু সে জানে যে হক এটাই, সঠিক এটাই, কর্তব্য এটাই, সেটার উপর সে অটল থাকবে, তাকে কেউ সরাইতে পারবে না। কিছু বুঝে আসতেছে ভাই? হ্যাঁ, তো মধ্যখানে যেটা বলছিলাম যে যিনি মুজাদ্দিদ সত্যিকারই মুজাদ্দিদ হন তার কলবে আল্লাহ পাক সেটার উপলব্ধি দান করেন অব্যাহত ভাবে অনবরত, তার উপলব্ধি জিন্দাবাদ থাকে, জিন্দাবাদ বুঝো, হ্যাঁ সেই উপলব্ধি তার জিন্দাবাদ থাকে ভিতরে। সেটার এক মজাদার ঘটনা শোনাবো, হ্যাঁ শুনাবো, বলার প্রশ্নবোধক বলার উদ্দেশ্য হল ইস্তেফাম তাকরিরি, তোমাদের অ্যাটেনশন এটা মতলব, সকলের অ্যাটেনশন তৈরি হওয়ার জন্য এই প্রশ্ন করছিলাম, জিজ্ঞাসা করছিলাম। তো শাহ আব্দুল গনি ফুলকি রহমতুল্লাহ আলী বড় মাপের আলেম ছিলেন এবং হযরত হাকিমুল ফারুক রহমতুল্লাহ উঁচু মাপের খলিফা ছিলেন এবং বহু বেশি উচ্চ মানের সিদ্দিকের মর্তবার মানুষ ছিলেন। খোদ হাকিমুল থানুই বলতেন, ইয়ে শখস আপনি জমানে কা সিদ্দিক হ্যায়। হাকিমুল উম্মতের মতো শেখ যার সম্পর্কে বলছেন যে এই লোকটা এই জমানের সিদ্দিক, তো কেসা মানুষ ছিলেন শাহ আব্দুল গনি ফুলপুরি। আর হাকিমুল উম্মত তাকে তাহলে কতটা ভালোবাসতেন এবং ঘনিষ্ঠ জানতেন, এই হল শেখ আর মুরিদের সম্পর্ক। আজকাল এই ধরনের সম্পর্ক কোথায়? মুরিদ নিজের ধান্দায় ব্যস্ত, শেখ নিজের রাস্তায় ব্যস্ত, দুজনের ভিতরে এতটা নিবিড় সম্পর্ক, এতটা একাকার হয়ে যাওয়া, সেটা কোথায় আজকে? মন্তু সুদম তু মন সুদি, মন্তন সুদম তু যা সুদি, তাকাসনা গোয়াত বাদ আজি, মন দি গরম তু দি গরি। এসা মুরিদ আজকাল কোথায় পাওয়া যায়? থোড়া সা একটু দশ জনে যদি প্রশংসা করলো যে ইনি তো একদমই তাকরির করে বয়ান করে শেখের মতো, এলেম কালাম কথাবার্তা ওয়াহ ওয়াহ ওয়াহ, আরো সেখানে নারায়ণ তাকবীর আল্লাহ আকবার স্লোগান আরম্ভ হয়ে গেছে, তো ধোকাগ্রস্ত হয়ে যায় এই সকল লোক, এর শেখ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বাহ্যিকভাবে না হলে রুহের দিক থেকে, অন্তর থেকে, অন্তরের উপলব্ধির দিক থেকে সে দূরে সরে যায় যে আমি এখন মুস্তাকিল বিজ্জাত, আমি স্বয়ং সম্পূর্ণ আর আমার শেখের দরকার নাই, কিন্তু আমার ব্যাপারটা কত গভীর আমার শেখও বুঝে না। এই লোকের এটা ধ্বংসের আলামত, বরবাদির আলামত, বরবাদির রাস্তা। কথা বুঝে আসতেছে? যেটাকে হাকিমুল মত এভাবে বলছেন, যে মুস্তাকিল বিজ্জাত হতা হ্যায় ও মুস্তাকিল বদজাত হতা হ্যায়, যে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে সে একদম আপাদ মস্তক বরবাদিতে ডুবে যায়, পুরাটা নষ্টামির ঢের হয়ে যায়, নষ্টামির ঠিক ডিপু হয়ে যায়। কথা বুঝতেছেন ভাইরা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, হেদায়ত দেন, নূর দেন, ইস্তেকামত দান করেন। হ্যাঁ, তো হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ হাকিমুল উম্মতের বড় বেশি রকমের ঘনিষ্ঠ ছিলেন। একবার হযরত ফুলপুরি গ্রাম দেশ থেকে ঘি হাদিয়া নিয়ে গেছেন হাকিমুল উম্মত থানবীর জন্য। তো হযরত থানবী খাদেমকে ডাকছেন এবং বলছেন যে এই এই ঘি হেফাজত করো, মৌলভি আব্দুল গনি এটা আমার জন্য আছে, এটা আমি খাবো, কাউকে দেব না, মানে খুদ খাওয়া কিসি কে নিয়ে দুঙ্গা। মানে কত মহব্বত থাকলে এইরকম হয়, এরকম এসা মহামলা ওরে ভাই সুবহান আল্লাহ। হ্যাঁ, এটা এই ঘটনা শুনেছেন আমার শেখ রহমতুল্লাহ আলী। আমার এই সুলুক ও তাসাউফের জগতে যা কিছু বলার বুঝার তৌফিক হয় এটা আমার শেখ রহমুল্লাহর থেকে পাওয়া, সব শেখের বরকত, তাই না? এবং এই পথে আমাকে হাঁটা শিখেছেন যিনি প্রথম, তিনি আমার উস্তাদ হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। হ্যাঁ, আজিব এই মানুষটা, এত বড় মুখলেস ছিলেন যে আজিব। হুজুরের সঙ্গে আমার প্রথম সরেজামির বছর থেকে এসটাই তাল্লুক ছিল দাওরা হাদিস পর্যন্ত। তিনি জোর জবরদস্তি আমাকে ধরে নিয়ে সে হযরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলীর হাতে বায়াত করাইছেন। জোর জবরদস্তি মানে কি, শব্দটা এরকম না বললেও হয়, কিন্তু বিষয়টা বুঝানোর জন্য হয়তো এরকম বলছি আমি, ক্লিয়ার না করলে হয়তো আবার কেউ ভুল বুঝবে, আবার কে না ধরে আরেকজনকে জোর জবরদস্তি আরেক জায়গায় বায়াত করে দিল। এসা জোর জবরদস্তি করা তো ঠিক না, এখানে লা ইকরাহ ফিদ্দিন, এটা এমনি এই ক্ষেত্রে জাহিরি তাইদের জন্য বলছি, লা ইকরাহ ফিদ্দিনের এই অর্থ, এই অর্থে এটা বলিনি। যাই হোক, কেউ যদি মনে করে যে দেখো লায়েক রাফির দিনের অর্থও জানে না, কোন জায়গায় এটা লাগাইছে, মহা মুশকিল। তো যে আমি দাওরা হাদিস পড়ি লালবাগ মাদ্রাসাতে, তো হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমুল্লাহ জুমার দিনে মজলিস হইতো ফজরের পরে, ফজরের মজলিসে যাইতাম, বসতাম, চিঠি এসলাই চিঠি লিখতাম। তিনি যখন জবাব লিখতেন মনে হইতো হামেশা, হার মর্তবা মনে হইত যে যেন একদম হাকিমুল উম্মত এই জবাব লিখছেন, এটা আমার তালবিল জমানায় এমন লাগতো। একদম মনে হয় হুবহু হাকিমুল মতের হাতে লেখা জবাব, এমন লাগতো হুজুরের জবাব। তো দাওরা হাদিসের বছর আমার শেখ প্রথম এই বাংলাদেশে আসলেন, এই সর্বপ্রথম জীবনে এই মানুষটাকে দেখলাম, চিনলাম, কাছে বসলাম। একদিন আমার শেখ লালবাগ মাদ্রাসার দফতরে বসা, হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আমাকে খবর দিচ্ছেন, আমি কারায়নের দ্বারা টের পাইছি, মানে বিভিন্ন লক্ষণাদির দ্বারা আমার কাছে এটা স্পষ্ট লাগতেছিল যে আমাকে বায়াত করাবেন। তো এই আল্লাহওয়ালার কাছে যা আছে এটাই তো আমি কোনো এখনো কিছুই নিতে পারিনি, তো ফের এটা বদলানোর দরকার কি, চেঞ্জ করার কি প্রয়োজন যে আরেকজনকে ধরো, এটা আমার খেয়াল ছিল আর কি, এবং ভীষণ বদ্ধমূল এই ভিতরে খেয়াল বা উপলব্ধি। কিন্তু এরপরে এক তালবেলেন দৌড় হয়ে গেছে আমার কাছে, গিয়া বলো যে হযরত মাওলানা সালাউদ্দিন সাহেব হুজুর খুব রাগ হয়েছেন, আমি খবর দিছি এখনো আসে না। ওফো, আমি এইবার তো আর উপায় নেই, দিছি দৌড়, সেই দপ্তরের দিকে যাইতে থাকলাম। আর হুজুর দেখি দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে, মানে বিরক্ত হয়ে মনে হয় ছুটে আসতেছেন, অথবা নিজের কলবে কোনো খাস কাইফিয়ত ছিল আল্লাহর তরফ থেকে যেটা ওয়ারিদ হয়েছে, তো উনি এমন বিদ্যুৎ গতিতে ছুটে আসতেছিলেন, সিঁড়ি দিয়ে নামবেন, ঠিক আমি একদম সামনে গিয়ে পৌঁছছি, আর এক ধমক যে দিলেন আমাকে, কোথায় ছিলা তুমি? আমি তো ভয়ে ডরে জড়সড় হয়ে গেছি, যাও হযরতের কাছে বায়াত হয়, আমার যে কিছু বলার সুযোগ সেটা শেষ হয়ে গেল, এত জোরে ধমক, এত ভয়ঙ্কর বিস্ফোরণ, বম্বিং, যে এরপরে আর কোনো কিছু বলার কোন সুযোগ বাকি থাকে নাই, শেষ অবকাশটুকু একদম শেষ। পরে আমি কি করলো আর কিছুই করার নাই, তাড়াতাড়ি দরখাস্ত লিখলাম, হযরতওয়ালার কাছে গিয়ে বায়াত হলাম। তো এই মানুষটা কেমন মানুষ ছিল তা আমার শেখকে পরবর্তী জীবনে কখনো যখন আমি শুনেছি এই ঘটনা, হযরতওয়ালা বললেন যে ভাই আজিব মুখলেস মানুষ, ওফো এসা মুখলেস মানুষ পাওয়া তো বড় মুশকিল ব্যাপার, নিজের মুরিদকে ধৈরে নিয়ে আরেক জায়গাতে এইভাবে বায়াত করায় দেওয়া, এটা কেসা মোয়াবেলা। বাকি এটা স্পষ্ট হওয়া উচিত যে হযরত হাকিমুল মত বলছেন মুনাসাবত ব্যতীত কারো কাছে কোন শাইখের কাছে বায়াত হইতে নাই, চাই তিনি জমানার গাউস আমি জানি, কিন্তু আমার মুনাসাবত তার সাথে নাই, তো সেখানে গেলে ফায়দা হবে না। হাকিমুল মত বলছেন সাফ কথা, কোনোভাবেই তার রুহানি তারাক্কি হবে না, এটা আল্লাহর আল্লাহর ওয়া জুনুদুন মুজান্নাদা ফামা তারাফা মিনহা ইতালাফা ফামা তানাকারা মিনহা ইখতালাফা। রুহের জগতে যারা কাছাকাছি ছিল এই দুনিয়াতে তাদের এক রুহ আরেক রুহের দিকে মানে অটোমেটিকলি আকর্ষিত হইতে থাকে, তারে ভালো লাগে, তার কাছে বসতে ইচ্ছা করে, তার হাসি ভালো লাগে, উঠা বসা ভালো লাগে, ওর ঢং ঢাং ভালো লাগে। আর এক গাউসে জমানা সবাই বলতেছে এবং বিশ্বের শ্রেষ্ঠ মহাদ্দেশ মুফতি এবং আল্লামারা এবং আউলিয়ারা সবাই বলতেছেন ইনি গাউসে জমানা, কিন্তু গাউসে জমানার খলিফার কাছে মুরিদ হইতে রাজি এইল, কিন্তু গাউসের কাছে মুরিদ হইতে কোনোভাবেই মন চায় না, এটা আলামত যে তার সঙ্গে মুনাসাবত নাই। কি কথা বুঝেন নেই, হ্যাঁ আজিব মামলা। তাহলে হুজুর আমাকে কিভাবে বায়াত করাতে ধরে নিয়ে গেলেন, মানে এই যে পরিস্থিতি তৈরি করলেন সেটা হলো এই, তিনি এত বড় শাইখে কামিল ছিলেন, তার বসিরতে বা তিনির দ্বারা তার কাছে এটা স্পষ্ট হয়েছে ওর মুনাসাবত এই শাইখের সঙ্গে। কথা বুঝেন নাই, আমার এই ঘটনা শোনানোর দ্বারা আপনাদের কারো আবার এক্সিডেন্ট না ঘটে, ভুল বুঝ না তৈরি হয়, সেজন্য এটার ব্যাখ্যা করতে হলো। যাই হোক, কত দূর থেকে কত দূর আসলাম, সেই সাহাবদুগণি ফুল বিরমলের কথা। তো একবার রাত্রিবেলা হযরত ফুলপুরি হযরত হাকিমুল উম্মত থানভীর মাথায় তেল মালিশ করতেছেন ঘুমাবার আগে, ওখানে কেউ নাই, একলা তেল মালিশ করতেছেন মাথার, হযরত সাহাবদুগণি ফুল পুরি মাথায় তেল তেল দিয়ে হযরত হাকিমুল উম্মতের কামরাতে ঘুমাইয়া থাকতেন মাঝে মাঝে, যখন যাইতেন সুযোগ হইত। তো হযরত থানভীর কাছে তো সর্ব বিষয় একদম পরিচ্ছন্ন পরিপাটি একদম পরিপক্ক হওয়া জরুরি ছিল, আর না হলে সে লোক ওনাকে টিকত না, কাছে থাকবে এটা তো সম্ভবই না। এই শব্দগুলো মনে রাখবেন, পরিচ্ছন্ন পরিপাটি একদম পরিপক্ক এবং মুখলেস হওয়া জরুরি ছিল, একদম বিশ্বস্ত একদম নির্ভরযোগ্য, এতটা না হলে এরকম কাছে থাকা সম্ভব হইত না। থাকো নিজের এসলা করো, কিন্তু এত কাছে থাকা কেমনি সম্ভব, এটা হযরত মওকা দিতেন না। হযরত সাহাব দুজনই ফুল গুরি, তো হযরত ফুল গুরি ছিলেন তো মাথায় তেল মালিশ করতেন, পরে ওইখানে ঘুমিয়ে যেতেন মাঝে মধ্যে। হযরত ফুলপুরির অভ্যাস ছিল যে শুইলে যখন ঘুমিয়ে যেতেন তখন ওই ঘুমের মধ্যে মানে স্থির একদিকে থাকতেন না, এই যে উত্তর দিকে পা দিচ্ছেন উত্তর দিকেই পা, দক্ষিণ দিকে মাথা, এটা হইতো না। কিছুক্ষণ পা একদম সোজা পূর্বে, মাথা পশ্চিমে, কিছুক্ষণ পরই পা একদম সোজা দক্ষিণে, মাথা উত্তরে, কিছুক্ষণ পর ঘুমের মধ্যে পা একদম পশ্চিমে মাথা পূর্বে, মানে একটু পরে আবার ঘুরতেন, একটু পরে আবার ঘুরতেন, উল্টা উল্টি করতেই থাকতেন, গেলে বাচ্চাদের মতো, বাচ্চাদের মতো এরকম করতেই থাকতেন। হযরত থানবী শুয়েছেন খাটে আর হযরত ফুলপুরি শুয়েছেন নিচে, তো ওই যে ঘুমের মধ্যে গড়াগড়ি করতে করতে খাটের তলে ঢুকে গেছেন, আর ঘুমাইতেন গভীর ঘুম কোন খবর নাই, আর এক উলট দেন একদিকে, এক গোড় দেন একদিকে, তো ধ্রাম শিখিয়া খাটের পায়ের উপর মধ্যে লাগে, তো ওখানে পুরা খাট কাঁপতে থাকে, আবার আরেক দিকে দিলেন এক মুহূর্ত, আবার ধ্রাম সে আরেক জায়গায় লাগে খাট কাঁপতে থাকে। আর তিনি বহুত শক্তিশালী মানুষ ছিলেন, একদম বীর পুরুষ, জবরদস্ত শক্তিশালী মানুষ ছিলেন, ভীষণ বড় পালোয়ান, পেহলোয়ান ছিলেন। এবং ঘি আমার শায়েক দেখাইতেন যে আমরা তো ঘি খাই চামচে করে একটুখানি নিয়ে খায় এক চামচ কোন রকম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আর শাহাবুল আলী ফুলপুরি ঘি খাইতেন, সে ঘির যে বড় ডাব্বার ভিতরে হাত এইভাবে ঢুকাই দিয়া পুরো হাতের তালুতে মানে হাত কোষ ভরে এইভাবে তুলে ফেলে এইভাবে খাইতে থাকতেন, এইভাবে খাইতেই থাকতেন একবার অনেকগুলো, তো কিরকম শক্তিশালী মানুষ ছিল। আর সেই শক্তি দিয়ে উল্টা উল্টি করলে ধাক্কাটা সে খাটের পায়ে কি পরিমাণ লাগতেছিল, কিন্তু অন্য কেউ হলে খবর খবর আসছিল। হযরত থানবী রহমতুল্লাহ কিচ্ছু বলেন নাই, চুপচাপ থাকছেন, ঘুমের অবস্থা তো যা হওয়ার হয়েছে তো, কিন্তু মহব্বত এত গভীর ছিল, এতটা ছিল শাহ আব্দুল গনি ফুলপুরির সঙ্গে মহব্বতের সম্পর্ক, সকালবেলা কোন রাগ ধমক কিচ্ছু না, খালি এতটুকু বললেন হাকিমুল মত সকালবেলা যে আজ তো মৌলবী আব্দুল গনি রাত ভর পায়া আরশ কো হেলাতে রহে, কি জুমলা দেখো, বাহ বাহ বাহ, কত মজাদার না, আল্লাহ তাদের কথা তাদের ঘটনা কি নূরে ভরা। এই জন্য হাকিমুল উম্মত থানবী বলছেন যদি কোন কামেল আল্লাহওয়ালা না পাও নিজের জমানায় যার কাছে নিজেকে ন্যস্ত করবে, তাহলে কোন কামেল আল্লাহওয়ালার মাওয়াজ মলফুজাত হালাতে জিন্দগি পড়তে থাকো, কোন আল্লাহওয়ালার বাণী তার কথাবার্তা তার লিখিত কিতাবাদি তার ওয়াজ বয়ান অথবা তার জিন্দগি জিন্দগির বিশ্বব্যাদি এগুলো পড়ো, এর দ্বারাও তোমার কাজ হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। আজিব মুআমালা, দরসাফিন মখফি মানাম চুবুয়ে গুলদর বর্গিগুল, ফুলের পাপির মধ্যে ফুলের ঘ্রাণ যেরকম লুকায়িত থাকে, আল্লাহওয়ালাদের রুহের বারাকাত তাদের কথাবার্তা তাদের ওয়াজ নসিহত তাদের বয়ান তাদের ভাষা তাদের বিষয় তাদের ঘটনাবলীর মধ্যে লুকায়িত থাকে। বড় আজিব এটা, যে হাজী সাহেব রহমুল্লাহ বলতেন যায় বুজুর্গা বজায় বুজুর্গা, যায় বুজুর্গা বজায় বুজুর্গা, কোন আল্লাহওয়ালা নাই, তার যে জায়গাটা সেই তার সেই জায়গাটার মধ্যে ওই আল্লাহওয়ালার নূরই নূর মজুদ আছে, উনি এখানে বসতেন নূর নিয়া, উনি এখানে জিকির করতেন নূর নিয়া, উনি এখানে কাঁদতেন আল্লাহর কাছে নূর নিয়া, হ্যাঁ না, খালি চুপচাপ বসে থাকতেন, নূরই নূর ভরা, নূরের ঝড় তুফান এক আল্লাহওয়ালা, নূরের স্রোত ধারা এক আল্লাহওয়ালা, নূরের ঢেউ তরঙ্গ এক আল্লাহওয়ালা। হাকিকতে শেখ তাজাল্লি হক হ্যায়, শুনতেছেন ভাইরা? যায় বুজুর্গা বা যায় বুজুর্গা, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ না হলে যারা দীর্ঘ তরবিয়তি আপনার না আকাবের দিনের বা সুলুক তাসাউফের লাইনে সুদীর্ঘ এলম মারেফত এবং উপলব্ধি এবং তরবিয়ত এবং সমাজওয়ালা না, এ সকল মানুষ সংক্ষিপ্ত কথা বুঝতে পারে না, এদের বুঝতে লম্বা সময় লাগে। আর আল্লাহ পাকের করমে আমার ব্যাখ্যার তৌফিক এর জন্য হয় যে যারা আসা যাওয়াও করে কিন্তু তারা এত পর্যাপ্ত সময় দিতে পারে না যে কোনো কারণেই হোক, সেজন্য খেয়াল হয় যে কম সময়ের মধ্যে ভালোভাবে জানুক এবং অনেক অগ্রসর হোক, তবে হজম শক্তি ভালো থাকা যায়, হজম শক্তি ভালো থাকা যায়, তাই না? কাল্লিমিন, যার যার বুঝ এবং ধারণ ক্ষমতা উপলব্ধি ক্ষমতার ভিতরে তার সঙ্গে কথা বলা চাই। বহরহাল হযরত ফুলপুরি এভাবে মাথায় তেল দিতেছিলেন এবং হঠাৎ বললেন যে হযরত সব লোক সমজতে হ্যায় কি আপ ইস জমানে কে মুজদ্দিদ হ্যায়, আপকা ক্যা খেয়াল হ্যায়, আপনে বারে মে আপকা ক্যা খেয়াল হ্যায়। হযরত থানবি তো আটকা পড়ে গেছেন যে মুশকিল তো, আর সাহাবদুলগুনি ফুলপুরি তো মানুষের প্রশ্ন যে সব মানুষ মনে করে আপনি জমানার মুজদ্দিদ, এই ব্যাপারে আপনার খেয়াল কি সেটা বলেন ভাই, এটা একটু কঠোর। আর এটাও তো জানা যে মুজদ্দিদ নিজে বলবেন না, সবটা তো মাওলানা ফুলপুরি জানেন, তো তাকে আবার এটা নিয়ে আবার নতুন সবক পড়ানোর তো দরকার নাই, বিষয়টার সমাধান কি হবে একটা লাইন খুঁজতে হবে, হয় নিজেকে বাঁচানোর লাইন, এড়ায় যাওয়ার লাইন, না হয় হযরত ফুলপুরির কথার উত্তর দিতে হবে, কোন ভাষায় দেবেন সেটা বলেন আপনি, আপনি দেখেন তো কেসা মুশকিলে পড়ছেন হযরত হাকিমুল মুতানবি। এইভাবে জান ছুটাবো কেমনে, বললেন যে ভাই এক কিসা শুনো, ওই এড়ানোর রাস্তা, ভাই এক কিসা শুনো, যে এক ভেস থি ভেস মোষ, এক ভেস থি তো ভেস কে বচ্চে নে কাহা কি মারি মা পদুমনি কিসে কহতে হ্যায়, মোষদের মধ্যে এরকম মানুষের মধ্যে যেরকম গাউস আবদাল আওতাদ ইত্যাদি থাকে, মোষদের মধ্যে কোন এরকম বিশেষ পোস্ট আছে একটা যাটা যেটার নাম হলো পদুমনি, মা মা পাদুমনি কাকে বলে সেটা বলো। তো তখন সে ওই যে বড় মাকামের যে মহিষ, সেই মা তখন বলে আরে চুপ চুপ, লোগো কা খেয়াল কুছ মেরি তরফ হ্যায় না, যে ভাই কথা বলিস না চুপঠাক, এই সবার খেয়াল তো আমারই আমার ব্যাপারেই দেখতেছে। তো হযরত সাহাব দুর্গনি ফুল পরে বলে হযরত জি বাত সাফ না হুই সাফ করকে বতাই আর ওয়াজে করকে বতাই, কথা ক্লিয়ার হয় না আপনি আরো পরিষ্কার করে বলেন, কি সম্পর্ক ছিল এতে অনুমান করা যায়, আহ আশ্চর্য, ওফো এসা তালুক বানানো চাই নিজের সাহেবের সঙ্গে, হ্যাঁ ফের তো জিন্দগির কামিয়াবি কেসা কামিয়াবি হবে, হ্যাঁ হরগিজ নমির আঁকে দিলের জিন্দা সুদ বয়স সব তস বরজরি দয় আলমে দওয়ামে, আল্লাহ ওয়ালাদেরকে কেউ মিটাইতে পারে না, কোন আল্লাহ ওয়ালার মৃত্যু নাই, অমর তারা এই পৃথিবীতে, তারা অমর থাকেন, আল্লাহ পাক তাদেরকে অমরত্ব দান করেন, হ্যাঁ, আল্লাহর আশেক আল্লাহর দেওয়ানা যারা তারা অমর থাকেন। সপ্তর জরিদায় আলমে দওয়ামে অনন্তকাল দেবতে পৃথিবীতে তারা একদম জীবিত থাকেন, জীবিতদের চেয়ে বেশি জীবিত থাকেন আল্লাহ বলার এই পৃথিবীতে মৃত্যুর পরেও। এসা মকাম আল্লাহ পাক তাদেরকে দান করে। দেখো আজকে শাহাবুদ্দিনের ফুলপুরে আলোচনা হচ্ছে, তিনি তো এখানে নাই, কিন্তু কতটা তাকে নিকটে অনুভব হয়, কতটা কাছে মনে হয়, কতটা একান্ত মনে হয়, কতটা আপন মনে হয়, কত বেশি ঘনিষ্ঠ মনে হয়, কতটা তার প্রতি শ্রদ্ধা জাগে, কত মহব্বত লাগে, কতটা তাকে অনুকরণীয় অনুসরণীয় মনে হয়, এভাবে আল্লাহরা পৃথিবীতে জিন্দা থাকেন, অমর থাকেন, তাদের জিন্দগি দর্শে এসকে এলাহি থাকে, তাদের জীবন থাকে আল্লাহর ভালোবাসা আল্লাহর মহব্বতের সবক, অনন্ত সবক, চলমান সবক, হ্যাঁ চলমান সবক, চলমান পাঠশালা, চলমান পাঠশালা থাকে, ভ্রাম্যমান এবং চলমান পাঠশালা সারা পৃথিবীর মানুষের জন্য, যারা শিখতে চায়, যারা কিছু নিতে চায় তাদের জন্য। তো এইবার হযরত থানবী কি করবেন, কেসা মুশকিলে পড়ছেন মাওলানা থানবী, উপলব্ধি করার মতো এবং উপভোগ করার মতো। পরে হযরত হাকিম মোহাম্মদ হাসলেন এবং বললেন যে মেরা ভি কুছ এসা হি খেয়াল হ্যায়, ভাই আমারও এরকমই খেয়াল, কথা বলছেন তো যতটুকু বলার সম্ভব ছিল ততটুকু বলছেন, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হল রাকিউল মদের ভাষা কত বেশি সংযত এবং কত বেশি সতর্ক ভাষা, যে খেয়াল বলে যে আপনাতেই অনিচ্ছাকৃত আমার মধ্যে এরকম খেয়াল জাগে পয়দা হয়, কিন্তু এটা বলেন না যে আমি নিজেকে এমনটা মনে করি, কি কথা বুঝতেছেন, বিল কসদ ওয়াল ইখতিয়ার আমি এটা মনে করি এমনটা না, অনিচ্ছাকৃত ভাবে আমার নিজের ব্যাপারে এমনটা খেয়াল আল্লাহর তরফ থেকে আমার মধ্যে পয়দা হয়, এটা বুঝাইছেন। আর এক আরেফে কামালের এই ভাষা আর এক আরেফে কামিল তখন বুঝতেছিলেন, যার কারণে আর কোনো ব্যাখ্যা করার দরকার ছিল না, কি কথা বুঝতেছেন ভাইয়ারা, ওয়াহ ওয়াহ ওয়াহ, কেসা পেয়ারা জুমলা, কি মজাদার জুমলা, কি মধুময় জুমলা, হ্যাঁ না, ও হো কি রস ভরা এই জুমলা, মেরা ভি কুছ, মেরা ভি কুছ এসা হি খেয়াল হ্যায়, বলো মেরা ভি কুছ এসা হি খেয়াল হ্যায়, আমি তো কয়েকবার বললাম তোমরা একবার ভুলে দেখো কেসা মজা, বলো ভাই মেরা ভি কুছ এসা হি খেয়াল হ্যায়, এখন দেখো তোমাদের কেসা লাগে, এবং তোমরা বললা না এই বলার দ্বারা তোমাদের রূহ পর্যন্ত নূর পৌঁছতেছে, শোনার দ্বারাও নূর পৌঁছতেছিল, এখন বলার দ্বারা আরো পৌঁছল। দেখো কিসে কি হয়ে গেছে কোনো কিছুর খবরই নেই, কোথেকে কি শুরু হলো কোথায় গিয়ে পৌঁছলাম আমরা, আমরাই তো জানি না যে কি হলো না হলো, না জানে ক্যা আছে ক্যা হো যায়, মে কুছ কে নহি সকতা জো দস্তার এ ফজিলত গুম হো দস্তার এ মোহাব্বত মে, সুবহানাল্লাহ, আজ থানবি ওই যে দস্তার এ ফজিলত, দস্তার মানে মানুষ দস্তারও বলে শব্দ, দস্তার দস্তার মানে পাগড়ি, তো দস্তার এ ফজিলত ডিগ্রির পাগড়ি, সম্মাননার পাগড়ি, তো এটা মাথায় দিয়ে দেয় যে ভাই ইনি বুখারী শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ তহাবি শরীফ এগুলো সব কমপ্লিট করছেন, এজন্য সম্মাননার পাগড়ি পরায় দেওয়া হয় না, ও বেচারারা কি জানি দেয় এগুলোর কি নাম, সে না না কি দেয় যে ক্রেস্ট দেয় গোল্ড মেডেল কি কি দেয়, আমি ইংরেজি ভালো মতো যেগুলো আমি একদম ডাইরেক্ট নিজের চোখ দিয়ে পড়ে না একিন হয়েছে সেগুলি আমি বলতে সাহস পাই না, উল্টা একটা বলবো কেউ অনুসরণ করবে তো এ বেচারাও গোল্লায় যাবে ভুলের মধ্যে পড়বে, এসা তো না করা চাই। হ্যাঁ কোনো কোনো সময় শব্দ আছে আমি শুনতেই থাকি কিন্তু এটার সেটিং আমার তবিয়তে স্থির করতে পারে না, এজন্য আমি বলি না, যেমন মুফতি ফজলুল্লাহরে খালি বলতেই শুনি মিনিমাম ম্যাক্সিমাম, এত বলে আমি শুনি আর ভাবি যে মিনিমাম মানে কি, ম্যাক্সিমাম মানে কি, শুনে শুনে এতে কথার ভাবভঙ্গি থেকে ঠিক করতে থাকি। কত কাল থেকে লোকদের কাছে আমি মিনিমাম আর ম্যাক্সিমাম শুনি, আরিফও বলে মিনিমাম ম্যাক্সিমাম। পরে আমি পুরো কথাটাকে উপলব্ধি করার জন্য, উপভোগ করার জন্য পরে কখনো বলি যে মিনিমাম মানে কি, তখন এরা হাসে আর বলে। আমি বললাম ভাই ঠিক আছে, ঠিক আছে তো আমরা বলি, ওরা থাকলে বলতো থ্যাংক ইউ। কোথা থেকে শুরু হয়েছে আমার কিছুই খবর নেই, জানা নেই। দস্তার ফজিলত সম্পর্কে হযরত হাকিমুল মুত্তানবী বলতেন, দস্তার ফজিলত, এমনি দস্তার তো ফার্সি শব্দ, কিন্তু উর্দুতে দস্তার দশটা তার, তো ওই দিকে এটার বাহ্যিক এই রূপ থেকে হযরত হাকিমুল মুত্তান ইস্তেফাদা করে বলতেন যে দস্তার ফজিলত। আরে দস্তার ক্যা হতা, এক তার ভি তো নেই হ্যায়, দশ তার কোন জায়গায়, এক তারও তো নাই ওর, তুমি দস্তার ফজিলত দিতেছো তাকে, মানে কিছুই অর্জন করে নেই দিনের সহি এলেম ফাহাম এবং দিনই জিন্দগি, পাগড়ি পরাই দিলে কি হবে। এজন্য খালি পাগড়ি সম্মাননার পাগড়ি যথেষ্ট না, হ্যাঁ না, যে যারা এসকে এলাহির পাগড়িওয়ালা, এসকে এলাহির পাগড়িওয়ালাদের কাছে এই জাহিরি এলমের পাগড়ি ন্যস্ত করা চাই, হাওলা করা চাই, এটাকে বিলীন করা চাই, ফানা করা চাই। এই দুই পাগড়ির এই এসা একাকার অবস্থান যখন তৈরি হবে, এই মানুষ এক আশ্চর্য মানুষে পরিণত হবে, যাদেরকে পৃথিবীর লোকেরা মহামনীষী বলে, মনীষী বলে, মহামনীষী বলে, হ্যাঁ না। আর আল্লাহ বলারা কেউ আরেফে কামেল বলেন, বলি কামেল বলেন, কেউ কলন্দর বলেন, না বারহাল কলন্দর হযরত থানবী বলছেন ওই সকল আউলিয়াদেরকে বলে যাদের বাহ্যিক ইবাদতের পরিমাণ কম কিন্তু ইশক ভীষণ চাঙ্গা এবং অনেক ঊর্ধ্বের, আল্লাহর মহব্বত ভীষণ চাঙ্গা, অনেক পূর্ণাঙ্গ এবং অনেক ঊর্ধ্বের, কিন্তু বাহ্যিক ভাবে ইবাদতের পরিমাণ কম দেখা যায়, কিন্তু মহব্বতের এই জগৎ যদি তার দেখা হয়, দেখা যায় তিনি অতুলনীয়, এবং যেন মনে হয় যে এক অদ্বিতীয় সত্তা, এক অদ্বিতীয় ব্যক্তিত্ব, এইরকম মনে হয়। এক এক আল্লাহওয়ালাকে দেখলে তখন এমনই মনে হয় যে বেমিসল। আমার শায়খ বলতেন যে কলম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ পাকের কোন মিসাল নেই, আল্লাহ পাক হ্যাঁ না অদ্বিতীয় একক। তো আল্লাহর সঙ্গে যার নিবিড় সম্পর্ক পেদা হয়, তো এত একান্ত নিবিড়তম সম্পর্কের ফয়েজ এমনটা হয় যে সে আল্লাহওয়ালাকে যে দেখে তো তখন মনে করে উফু, এসা তো আর কোথাও দেখিনি। আল্লাহর সঙ্গে সম্পর্কের নিবিড়তার কারণে এসা নূর তার উপরে জাহির হয়। ওয়ালাম ইয়াকুন, আরেক কথায় ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদের, তার উপরে তাজাল্লি হয়। আলেম মানুষ যারা এবং তরিকতেরও কিছু বুঝ আছে, তাদের এটা বুঝতে সহজ লাগবে। আজ তো পুরা সময় আলাপ সালাপে পার হয়ে গেছে। মাওলানা রফিকের সিরিয়াল তো ছিল কিন্তু সময় নাই। করাচি থেকে ওরা, করাচির আহবাবরা দেখো কেসা মহব্বত করে যে ওরা এই বাংলা বয়ান শুনতে থাকে। আজি মামলা এবং ওইদিকের আহবাবরা ব্যাপকভাবে শুনতে থাকে, বিশেষ কয়েকজন আছে তারা তো শুনতেই থাকে। এবং আজকে ফের তাসরাত লেখে, কি ফায়দা হলো, কি উপলব্ধি হলো সেটা লেখে যে আজকে আমাদের অনেক ফায়দা হয়েছে, অনেক উপকার হয়েছে। এবং বলে যে ভাষা না বুঝলেও বিষয়গুলো বুঝতে পারছি বলে মনে হইতেছে। আজি মহামিলা মহব্বত মোহতাজ জবান না, হ্যাঁ না? হাজি সাহেব রহমুল্লাহ বলছেন যে আল্লাহর মহব্বত সেটা ভাষার মুখাপেক্ষী না, আওয়াজ থেকেও হাকিকত পর্যন্ত পৌঁছে যাওয়া যায় যদি আল্লাহ পাক কারো প্রতি মেহরবানি করে। আসল তো ফজলে ইলাহি, বলেন যে ইকরা পড়ো, পড়েন আপনি পড়েন মা নাবিকারি, উনি বলেন ইকরা, উনি বলেন মা নাবিকারি, এটা কত শক্ত শব্দ মা নাফিকারি। এই লেখাপড়ার জগতের সঙ্গে তো আমার কোন সম্পর্ক নাই। মা নাবিকারির অর্থ কি? জুমলা ইসমিয়া তো, আনাবিকারির মুকাম্মল নফি, কথা বোঝেন নাই, যেটা দাওয়াম ও সুবুতের উপর দালালত করে। মানে এই বিষয়টা ফাইনাল যে আমি তো এই ব্যাপারে কোন কিছু খোঁজ খবর নাই, হ্যাঁ না? কতটা আব্দিয়ত আর ফানাইয়ত, খারকুজা পস্তিস আরকুজা দর্দে দাওয়া আ যা রাওয়াত। মাওলানা রুমি বলেন যে বৃষ্টি হয় মুসল ধারে, কিন্তু শক্ত জায়গা উঁচু জায়গা ওখানে পানি এক ফোঁটাও আর পাওয়া যায় না, সব শেষ। আর যেখানে নিচু জায়গা তো সেখানে পানি জমা হয়, এই এত লাভের এত উপকার এত ফায়দার পানি সেখানে জমা হয়ে যায় যেখানে নিচু জায়গা, হ্যাঁ না? তো যখন মানুষ নিজে ফানা হয়, আব্দিয়তওয়ালা হয়, নিজেকে মিটিয়ে দেয়, তো সেখানে আল্লাহ পাকের রহমতের দরিয়া এইভাবে জমা হয়। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মা নাবি কারিন বলা বিস্ময়কর আব্দিয়তের মাকামের এই জুমলা, হ্যাঁ সুবহানাল্লাযি আসরা বি আব্দি, আহা কেসা মুআমালা। কোরআন করিম বুঝা এত সহজ, হ্যাঁ, খালি তর্জমা আর কোন রকম তাফসিরের পৃষ্ঠা উল্টায়া, ওয়া ভাই ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আব্দিহি, মেরাজ নিয়ে যাবেন তা আব্দ উল্লেখ করছেন, সেক্ষেত্রে এত উরুজের মকামে আব্দ বুঝা গেল, আব্দিয়ত কি জিনিস এটা। এই জন্য আব্দিয়ত সবচেয়ে উঁচু মকাম, আব্দিয়ত সবচেয়ে উঁচু মকাম। আর আল্লাহ পাক সেই কথা বলছেন যে সারা জাহানের সব আব্দিয়তের ঊর্ধ্বে আমার এই রসুলের আব্দিয়ত, সেজন্য তাকে এত ঊর্ধ্বে নিয়ে যেতেছি আজকে আমি। ওয়াহ ভাই ওয়াহ সুবহান, তোমার আবিকারী, হ্যাঁ না? আর জিবরিল আমিন ধরলেন খুব সিনার ভিতরে, এমন চাপ দিলেন, ঘটনা তো কাফি এখানে লম্বা। এই 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 অধ্যায়টা ব্যাপক মোতালা করা চাই আলেম মানুষদের সঙ্গে, যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে গহের তাল্লুক থাকে, তো এই হাদিস ব্যাপক, এর যতগুলো তরিক আছে সব মতন এগুলো দেখলে তো আশ্চর্য এক জগৎ দেখবেন সেখানে। তো বহরহাল শেষে তো তিনবার যখন সিনায় লাগায় খুব চাপ দিলেন, ফরফর ফরফর করে পড়তে আরম্ভ করছেন। আগে মহানবিকারী ভয়া, এটা একদম কোন ক্রমে আমি এগুলো লোকের, এটা আমার কাজ না, মহানবিকারী এটা আমার কাজই না, এটা আমি পারি না, হ্যাঁ। তো তিনবার বুকে দাওয়ায় ভীষণ চাপ দিলেন, চাপ প্রয়োগ করলেন, ফের ফরফরায়া পড়তে আরম্ভ করছেন, ফরফরায়া, হ্যাঁ না? ব্যাপার কি? তো এসাও তো কোনো বিষয় আছে মিয়া, হ্যাঁ, কোন কামেল আল্লাহওয়ালার সঙ্গে মানুষের যখন সম্পর্ক হয় তো এসাই এক রুহ থেকে আরেক রুহের উপরে প্রেসার পড়ে, ওই রুহ নতুন জিন্দিগি ওয়ালা হয়ে যায়। হাফেজ সিরাজি তার ভাইদের মধ্যে একমাত্র ব্যক্তি ছিলেন যিনি দুনিয়া থেকে আলোক, বাকি সব দুনিয়াদার। আল্লাহ পাক হাফেজ সিরাজির নজমুদ্দিন কুবরা রহমুল্লাহর অন্তরে এলহাম করছেন, এক বান্দা আমাকে খুঁজতেছে সিরাজের জঙ্গলে, সিরাজে এক বান্দা আমাকে খুঁজতেছে, তুমি যাও ও রুহকে তাপ দাও, যেটা গরমা ওর রুহকে, হ্যাঁ না, রুহকে তাপ দাও, মানে যাতে সে আল্লাহ আল্লাহ ওয়ালা হয়ে যায়, সাহাবি নিসবত, হ্যাঁ হয়ে যায়। তো আসছেন হযরত নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি। নজমুদ্দিন কুবরা কি? کبرا تو نجم الدین صفت ہے نا, یعنی صاحب مناظرہ کبرا, شوقی ہوتے ہوتے کبرا ہوئے گیسے. تو باپر سنگے دہا کرلین چھ بھائی کا حاضر کرسین جا ہمار چھلے پیلے یہ کٹا پاگل بےکار کو سنسی جنگل چلے گیس ہمار تو سی بےکار ٹار درکار جا دنیا نہیں سیٹائی ہمار درکار تاب دان ہر کرا یز دا بے خان از ہما کار جہاں بےکار من اللہ جاکے نجر کرتے چان دنیا سب کازر کھیتر تاکہ انفٹ بنائے دین جاتے مہان اللہ محبت اور بھالو بسار یہ جگتے کمپلیٹ فٹنس تیری ہوئے جائے اور سب جگہ پورن بھاو انفٹ بنائے دین جاتے مہان اللہ محبت اور بھالو بسار جن تر بھیتر کمپلیٹ اچھ مان فٹنس تیری ہوئے جائے ہو انہیں گیسن جنگلے تو سکھانے کھجتے چلین جو کوئی کی بیپار الہام جو اللہ طرف تھی آر سیٹا تو مانتے ہوئے الہام مسلا تو آگے بیان کرسی ہاں تو انہیں جاتے چلین کھجتے چلین حافظ سیراجی دور تھی دیکھے فیلسین چھوٹے آسین کاسے طالب جے بیباشن یعنی نیجے چھوٹے آسا چاہیے ہاں ایبن جکنی شاہکر سنگے ساکات ہوئے کتھا ہوئے چٹھی پتر لین دین ہوئے طالبانہ انداز اٹا ہمیشہ پورن محفوظ رکھا چاہیے سیٹے فٹے تلا چاہیے ہمیں پیپاشت ہمیں چائے کچھ ہمیں بھکاری یہ ابھیاس یہ چرتر یہ بیشیشٹ سروتا سروکن دھارن کرا چاہیے تو سے کامیاب ہو جائے سے ہاں چاہنی انگ بھنگی دارانور کیفیت بسار کیفیت سب کچھ طالبانہ انداز ابدیوتر انداز تھکا چاہیے. جائے ہوک تو حافظ سیراجی چھوٹے آسین اور ایسے ہی تک بولسین آنا کے خاکرا بنظرے کی میاں گنند ترا چوکر ایک نظر دیا ماٹی کے پروش پتھر بنایا دین کی میاں گنند کی میاں مانے وہ جنس جیٹار دارا سورن تیری ہے تو وہاں لیٹر ترجمہ یہ رکم بولی جارا جے ایک نظرے ماٹی کے سونا بنایا دین آیا بود کے گوشہ چشمے بما کنن قسمت کی ہوگے ہمار یہ حضرت ایکٹا نظر پائی تو حافظ سے نجم الدین کبرا تو اللہ پکھ تھیکے پریرت تار قلبے جوش چل محبت چل حریصن علیکم ارشان چل تو تینی جواب بولسن نظر کر دم نظر کر دم نظر کر دم ہمار پورن نظر ہمار پورن نظر ہمار پورن نظر پورن توجہ پورن دعا تمہار بدھی کی کتھا بجن مہورتر مدے کامل صاحب عصمت ہوئے گیسن ایسا ایسا معاملہ میاں مانا بیکارینیر پورے تین چاپیر پھل کی دڑائی لو دیکھو اور اوکھانے حافظ سیراجی بے چین ہوئے آسلین اور انہیں سیدیکے متوجہ ہولین نظر کر دم نظر کر دم نظر کر دم زبان یہ بھاشا چل جیٹا روح تھی اچارت چل مہورتے اللہ والا کاج ہو گیس بولے روح مین امر ربی روح وہ روح کے بولے جی روح اور ایک روح کے اللہ پرجنت پہنچان کمتا رکھے سنتے سو بھائی بس آج کے معاملہ کچھ دوسرا من وآخر دعوانا الحمد لله رب العالمين صلى الله على النبي.
حضرت اللہ داماد بارکاتہ بیان جکھنے بیان کریں سب بیان نیٹر مادھمے ٹیلی گرامر مادھمے پاوا جاچھے حضرت اللہ داماد بارکاتہ جکھن بیان کریں بیانٹا ہمرا دیش بدیش تھیکے دنیا جے کونو جگہ تھیکے ہمرا پیتے پاری ایجنو مفتی شہید السلام شاہ حضورین نمبر جوگاجوگ کربین 01715 8068 69 8068 69
অনেক সোজা করে দিছে